হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে মে মাসে বিভিন্ন ঘটনায় মোট ৩২৩ জন খুন হয়েছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
মাত্র ৬৯% ভারতীয় ধূমপায়ী ধূমপানের কুফল সম্পর্কে সচেতন।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন যে তাঁর সঙ্গে কিম ইয়ং চলের নৈশ ভোজের সময় খুব ভালো আলোচনা হয়েছে। আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হবার কথা, সে নিয়েই পম্পিও কিমের এই ঘনিষ্ঠতম ব্যক্তির সঙ্গে কথা বলেন। বুধবার রাতে পম্পিও টুইটের একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে যে তিনি কিম ইয়ং চলের সঙ্গে করমর্দন করছেন, এবং আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে তারা নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কাছে একটি অ্যাপার্টমেন্টে টেবিলের পাশে বসে আছেন। আজ সকালে পম্পিও টুইটারে লেখেন যে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যকার সম্ভাব্য বৈঠক উত্তর কোরিয়াকে তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির সমূহ সম্ভাবনা এনে দেবে। কিম ইয়ং চলই হচ্ছেন গত ১৮ বছরে উত্তর কোরিয়ার সবচাইতে ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি যুক্তরাষ্ট্র সফরে এলেন। নৈশ ভোজ সভায় আসার সময় তিনি কিংবা পম্পিও কেউ সংবাদদাতাদের সঙ্গে কোনো কথা বলেননি। হোয়াইট হাউস বলেছে যে আজ তাঁদের মধ্যে পুরো একদিনের আলোচনা হবার কথা। পানমুনজম এবং সিঙ্গাপুরেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে। তবে হোয়াইট হাউস বলছে যে ওই উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের এই আলোচনায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। ওই অস্ত্র ব্যবস্থায় রয়েছে পরমাণু অস্ত্রসজ্জিত ডুবোজাহাজ এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান। মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার কাছে ১ডজনেরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে তিনি রাশিয়ার বিষয়ে তদন্তের কারণে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেননি। তবে এর আগের বিবৃতিগুলোতে বলা হয়েছিল যে তাকে বরখাস্ত করার কারণই হচ্ছে ওই তদন্ত। আজ এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন যে তিনি রাশিয়ার কারণে জেমস কমিকে চাকরিচ্যুত করেননি। তিনি কমির বরখাস্তের ব্যাপারে তাঁর কথায় মিথ্যে কাহিনী প্রচার করার জন্য মূলধারায় তাঁর কথায় দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যমকে দোষারোপ করেন। গত বছর এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য বলেছিলেন, যখন তিনি কমিকে বরখাস্ত করেন রাশিয়া সম্পর্কিত তদন্তটাই তার মনের ভেতর ছিল। ট্রাম্প বলেছিলেন রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি বানানো গল্প, ডেমোক্রেটরা নির্বাচনে হেরে গিয়ে এটাকে একটা অজুহাত হিসেবেই তুলে ধরেছে। ট্রাম্প এখনও বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বে তদন্তের বিষয়টি নিয়ে ব্যস্ত। প্রায়ই তিনি তাঁর টুইট বার্তায় এটিকে অহেতুক হয়রানি বলেছেন যে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার কোনো রকম সম্পৃক্ততা ছিল না। বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে মে মাসে বিভিন্ন ঘটনায় মোট ৩২৩ জন নিহত হয়েছেন। কমিশন বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে মে মাসেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১২৭ জন, যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্রই উঠে এসেছে। এ সকল ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে দেশে প্রতিদিন গড়ে ১০ জন হত্যার শিকার হচ্ছে। কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছে এটা করা সম্ভব হলে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল হত্যাকাণ্ডের ঘটনা কমানো সম্ভব বলে উল্লেখ করে কমিশন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিশু হত্যা এবং নির্যাতন বন্ধের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনো হয়নি।
ইউএনএইচসিআর এর সহকারী হাইকমিশনার জর্জ ওকোত ওম্বো পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউএনএইচসিআর এই মুহূর্তে আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছে, কারণ বর্ষা মৌসুমে ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরের জন্য বাংলাদেশের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, তারা সেখানকার সুযোগ সুবিধা সম্পর্কে জানতে আগ্রহী। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতেও বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে, আর এর অন্যতম লক্ষ্য তামাক বর্জনের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা। তবে ভারতে ধূমপায়ীদের মধ্যে সচেতনতা খুবই কম। আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
একটি সমীক্ষা অনুসারে মাত্র 69% ভারতীয় ধূমপায়ী ধূমপানের কুফল সম্পর্কে সচেতন, অথচ ব্রাজিলে এই সচেতনতা 96%। ভারতে ধূমপানের নেশা শিকারি করতে রাজি নন বহু ধূমপায়ী মানুষ। আরেকটি গবেষণা বলছে, পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে 440 জন কিশোর নতুন করে এই তামাকের নেশায় পড়ে। বিস্তর প্রচার সত্ত্বেও ধূমহীন তামাক যেমন গুটখা, জর্দা ইত্যাদি বিশেষ কমানো যায়নি, তুলনায় বরং বেশিটা কমেছে ধূমপান। কিন্তু এখনও তা রাজ্যে প্রতি বছর অন্তত 1.5 লক্ষ মৃত্যু ডেকে আনে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব তামাক দিবস উপলক্ষে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। পাকিস্তান সম্প্রতি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের টানটান সম্পর্কের বিষয় তারা নতুন করে মূল্যায়ন করছে। এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা সরবরাহ পথটি পাকিস্তান বন্ধ করে দিতে পারে। নেটো মিত্রগুলোর সঙ্গে আমেরিকান সৈন্যরা সেখানে পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। আন্তর্জাতিক বাহিনীগুলো পাকিস্তানের পথ ব্যবহার করে থাকে আফগানিস্তানে যুদ্ধরত সৈন্যদের বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে। এর আগে 2011 সালে পাকিস্তান এই পথটি বন্ধ করেছিল, যখন দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কিছু পাকিস্তানি সৈন্য নিহত হয়। পররাষ্ট্রমন্ত্রী খুররাম দস্তগীর খান ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান। প্যারিস ভিত্তিক একটি টাস্ক ফোর্স ফেব্রুয়ারি মাসে পাকিস্তানকে তাদের কথিত গ্রে তালিকাতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ওই তালিকাতে সেই সব দেশের নাম রয়েছে যারা সন্ত্রাস দমনে যথাযথ ভূমিকা রাখছে না। বলা হচ্ছে, এই পদক্ষেপ নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প যখন তালিবান এবং অন্যান্য সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পাকিস্তানের উপর চাপ প্রয়োগের কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী খুররাম দস্তগীর খান বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হচ্ছে না। তিনি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন এবং বলেন, পাকিস্তানের কোনো মন্তব্য না শুনে বরং সমালোচনা করা হচ্ছে। মে মাসে বেশ কিছু সংখ্যক কূটনীতিককে ওয়াশিংটনের 40 কিলোমিটার বাইরে যেতে নিষেধ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্পর্কের অবনতির পরেও যোগাযোগের জন্য পাকিস্তান তাদের আকাশ এবং সড়ক পথ যুক্তরাষ্ট্রের এবং জোটভুক্ত জাতিদের জন্য খোলা রেখেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে আলাপ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই আলোচনা যদি সফল না হয়, সেক্ষেত্রে আসাদ বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোকে পুনরুদ্ধার করতে তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবেন তিনি। সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, এই মুহূর্তে কুর্দি ও আরবদের যৌথ বাহিনীর দখলে থাকা উত্তর ও পূর্ব সিরিয়া ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, তাদের উচিত সিরিয়া থেকে চলে যাওয়া এবং সিরিয়ান সরকারকে তাদের দেশ মুক্ত করার দায়িত্ব পালন করতে দেওয়া। যুক্তরাষ্ট্রের বাহিনী কুর্দি শাসিত উত্তর ও পূর্ব সিরিয়াতে বিমান ঘাঁটি পরিচালনা করে। তারা সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেসকে পরামর্শ এবং সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র সেখানে সিরিয়া এবং ইরাকে বিমান হামলায় যৌথ বাহিনীর নেতৃত্বও দিচ্ছে। জঙ্গি বাহিনী ইসলামিক স্টেটকে অপসারণের লক্ষ্যে 4 বছর ধরে এই যুদ্ধ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস গতকাল ঘোষণা করে যে তারা গাজায় চিকিৎসার প্রয়োজনে তাদের কথায় প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় তারা চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য চিকিৎসা বিশেষজ্ঞদের এবং অস্ত্রোপচারকারীদের সেখানে পাঠাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার এবং 1575 কিলোহার্টজে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার আলোচনা সেমিনার, মানববন্ধন এবং চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
এ সকল অনুষ্ঠানে বক্তারা দেশে তামাকের ব্যবহার রোধে সরকারকে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিবছর যত লোক মারা যান তাদের 30% ধূমপায়ী। এতে বলা হয়, তামাক ব্যবহারজনিত কারণে হৃদরোগে মৃত্যুতে কর্মক্ষম ব্যক্তিরাই শীর্ষে রয়েছেন, যার হার 41%। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে মারা যান 1,61,000 উপর মানুষ। তামাক ব্যবহারের কারণে 30-44 বছর বয়সীদের মধ্যে 41% হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, অর্থাৎ পরিবারের কর্মক্ষম ব্যক্তিদেরই মৃত্যু হচ্ছে। 45-59 বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারজনিত কারণে হৃদরোগে মৃত্যুর হার 37%। এছাড়া 12% কিশোর কিশোরী ধূমপানে আসক্ত। প্রতিবেদনে বলা হয়, তামাক ব্যবহার করেন দেশে এমন মানুষের সংখ্যা এখন 4,13,00,000। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি সংগঠন মাদকদ্রব্য এবং নেশা নিরোধ সংস্থা মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী। তিনি বলেন,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তামাকের কারণে আমাদের দেহে 25টি রোগ হয়। মাথার চুল থেকে পায়ের নখ, চুল পড়া, মাথার ভিতরে ব্রেন স্ট্রোক, মুখের ভিতরে মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, বুকের ভিতরে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, পেটের পাকস্থলী বিভিন্ন রোগ, পুরুষদের পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাওয়া, যৌনশক্তি হ্রাস পাওয়া, মেয়েদের গর্ভপাত হওয়া। সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যে দেহের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা তামাকের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু তবুও তামাক গ্রহণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে। এখন একটি গবেষণায় দেখা যায় যে সারা পৃথিবীতে এই তামাক গ্রহণের ফলে যে সমস্ত রোগ হয় তার জন্য 70 লক্ষ লোক প্রতি বছর মারা যায়, অর্থাৎ প্রতি 6.5 সেকেন্ডে একজন লোক পৃথিবী থেকে বিদায় নেয় এই তামাকের কারণে। এবং এই বছর প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে হৃদরোগ এবং হার্ট, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে যে সমস্যাটা হয় তামাকের কারণে সেটি এবার প্রতিপাদ্য বিষয়। এবং এবার প্রতিপাদ্য বিষয় স্থির করা হয়েছে, টোবাকো ব্রেক আর চুজ হেলথ নট টোবাকো। এবং বাংলায় তর্জমা করা হয়েছে, তামাক করে হৃৎপিণ্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি, তামাককে নয়। এবং একটি গবেষণায় বাংলাদেশের যে গবেষণা স্বাস্থ্য সংস্থা করছে সেটাতে বলা হয়েছে যে আমাদের দেশে 15 বছরের ঊর্ধ্ব বয়স্কদের 43.6% মানুষ তামাকে আসক্ত, অর্থাৎ এই 16 কোটি লোকের 4,60,00,000 লোক তামাক কোনো না কোনো ভাবে গ্রহণ করে। এর মধ্যে 58% পুরুষ এবং 29% নারী। বিজ্ঞানের গবেষণায় বলা হচ্ছে যে ধূমপান সিগারেটের যে ক্ষতি হয়, অর্থাৎ ধোঁয়ার মধ্যে যে 7,500 রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থের মধ্যে 70% হচ্ছে কার্সিনোজেন, ক্যান্সার করে, এবং এর ফলে আমাদের নানান ধরনের দেহের মধ্যে ক্যান্সার হয়। একটা গবেষণায় দেখানো হয়েছে যে পাবলিক প্লেসে 37% মহিলা এবং কর্মক্ষেত্রে 20% মহিলা এই পরোক্ষ ধূমপানের শিকার। ফলে এই মহিলাদেরও কিন্তু ধূমপান না করার ফলেও তারা ফুসফুসে ক্যান্সার বা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এটা আমাদের জন্য একটা বিশেষ সতর্ক বার্তা, এমন করে শিশুদের জন্য যারা ঘরে ধূমপান করেন। পুরুষরা তারা হয়তো জানেন না যে তারা ধূমপানের ফলে তাদের সন্তানরাও কিন্তু ফুসফুসের ক্যান্সার, এমনকি শ্বাসযন্ত্রজনিত রোগ, যেটাকে ব্রঙ্কাইটিস, এমফাইসিমা বা আপনার নিউমোনিয়া, এইসব রোগে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু মৃত্যুবরণ করে। সুতরাং তামাক ধূমপান আজকের পৃথিবীতে একটা ভয়াবহভাবে আমাদেরকে গ্রাস করছে এবং ক্রমান্বয়ে তরুণরা এই তামাকের প্রতি আসক্ত হচ্ছে। সবচেয়ে মারাত্মক বিষয়টি হচ্ছে যে তামাক হচ্ছে গেটওয়ে টু ড্রাগ এডিক্ট, অর্থাৎ এই যে মাদকাসক্ত আছে যে বাংলাদেশের চারিদিকে মাদকের যে আপনার একটা হুমকি, অথবা মাদক দমনের জন্য সরকারের যে একটা অভিযান চলছে, এই প্রধান রূপটাই হচ্ছে কিন্তু বা আগ্রাসনের মূল কারণটাই হচ্ছে কিন্তু এই সিগারেট। গবেষণায় দেখানো হয়েছে মাদকাসক্তদের মধ্যে সবচেয়ে 58% অর্থাৎ যুবকরা বা তরুণরা কিন্তু ধূমপান দিয়ে নেশা শুরু করে এবং পরবর্তীতে এরাই কিন্তু গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, কোকেইন ইত্যাদি ড্রাগ চাষ। সুতরাং ড্রাগ এডিকশনের গেটওয়ে এই সময়ে এসে আমাদের জন্য এই বার্তাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিচ্ছে যে হৃদরোগটা যেন আমরা প্রতিরোধ করতে পারি, কারণ বাংলাদেশের একটি গবেষণায় দেখানো হয়েছে যে শতকরা 30% যে হৃদরোগ আমাদের দেশে হয় তার মূল কারণ হচ্ছে ধূমপান। হৃদরোগ সংখ্যা যদি আমাদের কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তামাকটাকে বর্জন করার জন্য বাংলাদেশের যে তামাক নিয়ন্ত্রণ আইনটি হয়েছে 2005 সালে এবং বর্তমান সরকারের সময় 2013 সালে এই আইনটি FCTC সিদ্ধান্ত মতে পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে। যেটা আমি বলবো যে পিস্টলের ওয়ার্নিং স্কুল আসছে, সিগারেটের প্যাকেটে সচিত্র সতর্ক বার্তা আসছে, পাবলিক প্লেসে ধূমপান বন্ধ হয়েছে, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে পাবলিসিটি বন্ধ হয়েছে, স্পন্সর বন্ধ হয়েছে, এমনকি রেস্টুরেন্ট এবং যানবাহন যেসব সেবা স্টেশন, রেলওয়ে স্টেশন, স্কুল, কলেজ, অফিস আদালত সমস্ত জায়গায় কিন্তু এখন ধূমপান পাবলিক প্লেসে নিষিদ্ধ হয়েছে এবং এটা কি করলে তার জন্য 300 টাকা জরিমানা। এবং পৃথিবীর উন্নত দেশে কিন্তু এইভাবে কিন্তু পিক্টোরিয়াল ওয়ার্নিং এর মাধ্যমে কিন্তু অনেক ধূমপায়ীর সংখ্যা কমানো গেছে। এটা কিন্তু বাংলাদেশে আশা করি আমরা, যেহেতু এটা মাত্র 1 বছর আগে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, আশা করি ধীরে ধীরে মানুষ এই ব্যাপারে সতর্ক হবে এবং ধূমপান ছাড়বে। তবু এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশের ধূমপায়ীর সংখ্যা কিন্তু কমার কোনো লক্ষণ আমি দেখছি না। তবে এটা রোধ করার জন্য এবং মাদকাসক্তি থেকে তরুণ যুব সমাজের বাঁচানোর জন্য আমাদের এখন এই তামাক নিয়ন্ত্রণ আইনটি আরো কঠোরভাবে এই মাদক আইনের মতো করে কঠোর বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সমাজ থেকে যথাশীঘ্র সম্ভব তামাক এবং মাদকের মূলোৎপাটন করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে অসহ্য গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এরই মধ্যে পুরো রাজ্যে নতুন আতঙ্ক দানা বেঁধেছে ট্যারেন্টুলা এবং নিপা ভাইরাসের। এই বিষয় নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, এবছর গরম বেশ তাড়াতাড়ি পড়েছে এবং প্রচণ্ড রকমের পড়েছে। সারা পশ্চিমবঙ্গের মানুষের একেবারে জেরবার অবস্থা। পশ্চিমবঙ্গ জুড়েই তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে পৌঁছে গেছে। তো এই অবস্থায় হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে?
আমরা লাস্ট 10 দিনে যা পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেছি বা দেখছি সেটা হচ্ছে, মানুষ তো নিজেকে বাঁচার জন্য যেটুকু যে পন্থাটা নিচ্ছে, চেষ্টা করছে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে হোক যেখানে থাকুক, মানে সকাল সকাল বেরিয়ে, যদি 10টায় বেরোনোর থাকে সেটাই মানুষ চেষ্টা করছে সকাল 8টায় বেরিয়ে রোদ থেকে বাঁচার জন্য 10টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। ফেরাটাও আরো বেলার দিকে করছে, সন্ধে পুরো নামার পর। কিন্তু এটা তো গেল যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা মানে একটা কর্মস্থলে যাচ্ছে, কিন্তু দৈনন্দিন জীবনযাত্রা দেখা যাচ্ছে মানুষ চেষ্টা করছে রোদকে এড়িয়ে চলার, কিন্তু সেটা তো বাস্তবিক ক্ষেত্রে সবসময় হয়ে উঠছে না, মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে। কিন্তু কলকাতা শহর বা এই দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আমরা গত সপ্তাহতেই গেছিলাম, এই সময় আমি গত সপ্তাহে আসানসোল শান্তিনিকেতন এইসব অঞ্চলে ছিলাম, সকাল দশটার পর থেকে বেলা 3:30 পর্যন্ত রাস্তাঘাট পুরো শুনশান, মধ্যরাত্রে রাস্তাঘাট যেরকম হয় সেরকম, মানে এত দাবদাহ মানুষ কিছুতেই বেরোতে পারছে না। আর যদিও বেরোয়, আমাদের এখানে গরমের যে সমস্যাটা দেখা দিচ্ছে, এখানে প্রচন্ড ঘাম হয়, ঘামের জন্য মানুষের শরীর থেকে স্যালাইন বেরিয়ে যাচ্ছে। চিকিৎসকরা সবসময় বলছেন যে আপনারা সবসময় কাটা ফল তো খাবেনই না, নুন চিনির জল খান, স্যালাইন ওয়াটার খান, ছাওয়ায় থাকুন, রোদকে অ্যাভয়েড করে চলুন। কিন্তু ইতিমধ্যেই গরমে আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন মারা গেছে, দক্ষিণবঙ্গে বিশেষ করে। চিকিৎসকদের পরামর্শ, তারা সবসময় বলছে যতটা পারবেন রোদকে অ্যাভয়েড করে চলুন। এটাই হচ্ছে বর্তমান এই মুহূর্তের পরিস্থিতি।
পরমাশিস ঘোষ রায়, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ বলুন, ভারতের বিভিন্ন এলাকা অথবা বাংলাদেশেও এরকমটি ঘটে যে লোডশেডিং হয়, অনেক সময় বিদ্যুৎ সরবরাহ ঠিক মতো হয় না। তো এই গরমে বিদ্যুৎ সরবরাহ রয়েছে কি
এই মুহূর্তে? কিন্তু আমাদের লোডশেডিং একটা অরহ হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, আমাদের কলকাতা শহরে বা শহরাঞ্চলে আমাদের এখানে ইলেকট্রিসিটিটা সাপ্লাই দেয় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এবং গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। কিন্তু আমরা বছরের অন্যান্য সময় যে লোডশেডিং এর ব্যাপারটা আমাদের উপভোগ করতে হয় না, এটা কিন্তু এখন হচ্ছে। লাস্ট দশ দিনে আমাদের এই কলকাতা শহরেই কিন্তু দিনে দু তিনবার করে কারেন্ট যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই সময় বিদ্যুতের চাহিদা যতটা না বেশি থাকে, অনেক বেশি মাত্রায় থাকে, কিন্তু সাপ্লাই সেটা নেই। আর বিদ্যুতের ঘাটতি হলেই কারেন্ট অফ হচ্ছে, গোটা রাজ্যে তো হচ্ছে এবং কলকাতা শহরেও হচ্ছে, এবং তাতে মানুষের আরো নতুন করে দুর্বিষহ অবস্থা। এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে এখন শহরাঞ্চলে ফ্ল্যাট কালচার, মাল্টিস্টোরিজ বিল্ডিং হচ্ছে, কলকাতা শহরে রাস্তায় রাজপথে গাড়ি চলছে, অলিতে গলিতে সবসময় গাড়ি, এসি ছাড়া গাড়ি চলছে না, এমনি দাবদাহ। তারপরে বাড়িতে থাকলে বাড়ির আশেপাশে গরম হয়ে যাচ্ছে এসি মেশিনের হাওয়া, রাস্তাঘাটে গাড়ি চলছে তার হাওয়া, মানে একটা কিন্তু মানে একটা মানে গরম হাওয়া যাকে বলে, গরম মানে
লু বইছে,
বাতাস নেই, লু বইছে, একদম লু বইছে, মানে একটা সত্যি কথা হচ্ছে একটা দুর্বিষহ পরিস্থিতি। ইতিমধ্যে সেন্ট্রাল থেকে এবং রাজ্য থেকে কিন্তু স্কুলে গরমের ছুটি অলরেডি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে স্কুল কলেজে বাচ্চারা এসে পড়তে এসে যাতে তারা মানে ছুটিটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এত গরমের জন্য। এটা কিন্তু আমরা লাস্ট 4-5 বছর ধরেই দেখছি যে এই গরমের কিন্তু যে একটা দাবদাহের মানে এই প্রবল একটা ব্যাপার, লাস্ট 2-3 বছরে কিন্তু খুব বেশি মাত্রায় হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে 10 দিন গরমের ছুটি বা 30 দিন গরমের ছুটি পড়লেও শেষের দিকে গিয়ে আরো 7-10 দিন কিন্তু সরকার মানে এক্সটেন্ড করতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতির জন্য।
আপনি যেমনটি বলছিলেন যে যারা অফিস করছেন তারা খুব ভোরে চলে যাচ্ছেন এবং 10টার মধ্যে অফিসের ভেতরে চলে যাওয়ার চেষ্টা করছেন, বাইরে না বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু আমরা জানি যে যারা ঝুপড়িতে বসবাস করে এবং বস্তিতে থাকে, যাদের আর্থিক সমর্থ নেই, সেই সব মানুষের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছেন, তাদের কি অবস্থা?
সরকারি স্তরে বা সরকারি স্তরের বাইরে আমাদের রাজ্যে গোটা দেশেই আছে এইসব রুরাল জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠকদের কিছু পাঠানো হয়, কিছু মেডিকেল কিট নিয়ে পাঠানো হয় এই গরমের এই সময়, স্যালাইন ওয়াটার, ইলেকট্রোলাইট পাউডার, মানে গরমে গ্রামাঞ্চলে বা মানে বস্তি এরিয়াতে, কলকাতা শহরে বস্তি এরিয়াতে একটা মানুষের সমস্যা আছেই, এই সময় কিন্তু সতর্কীকরণ হিসাবে রাজ্য সরকারের তরফেও দেওয়া হয়, সেন্ট্রালের তরফ থেকেও, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন হেলথ অর্গানাইজেশন আছে, তারা কিন্তু একটা প্রিকশন তাদের দেওয়ার চেষ্টা করে। তার মানে যে তাদেরকে এসি ঘরে নিয়ে গিয়ে রাখবে বা এসি মেশিন দেবে বা এরকম তো সম্ভব না, কিন্তু এই সময় যেটা পত্রপত্রিকাতেও বেরোচ্ছে, টেলিভিশন মিডিয়া, রেডিও মিডিয়াতেও কিন্তু বারবার বলা হচ্ছে সরকারি তরফে সতর্কীকরণ দিয়েছে এই গরমে আপনি কিভাবে থাকবেন, এটা কিন্তু রেগুলার ওয়াইজ এখন কাগজে পত্রে বেরোচ্ছে খবরটা যে কিভাবে আপনি এই গরমকে মানে মোকাবিলা করবেন। এই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, মানুষ সেটা মেনে চলার চেষ্টা করছে। আর সব মানুষই তো এরকম পরিস্থিতিতে কিভাবে নিজেকে ভালো রাখবো, কিভাবে বাঁচবো, সেটা একটা নিজস্ব সচেষ্ট প্রচেষ্টা থাকেই।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে তো বেশ ছুটাছুটি করতে হয়, বাইরে যেতে হয় খবর সংগ্রহ করার জন্য, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন?
আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে আমরা গত সপ্তাহে আমাদের রাজ্যে সবচেয়ে গরম যে জায়গায় পড়ে, সবচেয়ে বেশি দাবদাহ এই মুহূর্তে, আজকেও যেখানে খুব প্রবল দাবদাহ, আসানসোল শান্তিনিকেতনে আমরা ছিলাম, আমরা ভারত গোটা এই রাজ্যের তথা গোটা ভারতবর্ষের সাংবাদিকরা এবং বাংলাদেশ থেকে তো এসেছিলই, আমরা সবাই মোটামুটি যে আমার অভিজ্ঞতা বলে আমরা চেষ্টা করেছি ডাবের পানি খাওয়ার, আমরা চেষ্টা করেছি নুন চিনির জল সঙ্গে রাখার, আমরা চেষ্টা করেছি ভারী খাবার না খেতে, আমরা চেষ্টা করেছি রোদ থেকে বাঁচিয়ে ছাওয়ায় দাঁড়িয়ে, আমরা চেষ্টা করেছি এসি গাড়ি করে গেলেও আমরা চেষ্টা করেছি ভোরের দিকে লং ড্রাইভে চলে গিয়ে কভারটা করে, যেখানে অনুষ্ঠান হচ্ছে বা যে কভার হচ্ছে সেটা আমরা রেগুলার যেটা করি, আমরা সবসময় চেষ্টা করছি মানে আমরা নিজেরাও চেষ্টা করছি যে রোদকে বাঁচিয়ে কতটা মুভমেন্ট করা যায়। মানে একটা যদি মানে পিচ রাস্তা দিয়ে, একটা ঢালাই রাস্তা দিয়ে বা রোড দিয়ে আমরা যাচ্ছি, যদি সেটা বেলা 11:30, 12:30 একটার সময় যাই, গাড়ি থেকে নেমেই সেই অনুষ্ঠান স্থলে বা সেটা কভার করতে গেলে সেইটুকু সময় যেন রোগটা সহ্য হচ্ছে না।
অনেক ধন্যবাদ, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনলাম। গ্রীষ্মের এই সময়টাতে নানা রকমের ভাইরাস দেখা দেয়, তার মধ্যে একটি হচ্ছে নিপা ভাইরাস এবং টেরেন্টুলা ভাইরাসের আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, তো এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন কি?
হ্যাঁ, এটা আমরা এই মাসখানেক হলো আমরা দেখছি যেটা নিপা ভাইরাসের একটা প্রাদুর্ভাব আমাদের রাজ্যে দানা বাঁধতে শুরু করেছে। আর এখন একটা ব্যাপার হচ্ছে মিডিয়া এত সচেতন থাকে, সজাগ থাকে, কোনো একটা কিছু ঘটলে সেটা এত বেশি প্রচারের আলোয় চলে আসে। একদিকে যেমন সাবধানতা, একদিকে কিন্তু সেটা দেখে মানুষের মনে একটা আতঙ্ক সঞ্চারও হয়। ইতিমধ্যেই একজন জওয়ান মারা গেছে নিপা ভাইরাসে, সেটা এখনো সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট না হলেও মিডিয়া পত্র পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা সরাসরি বিষয়টা জানতে পেরেছি। এই বিষয়ে আমি আমাদের একজন সরকারি চিকিৎসক, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি একটা সতর্কীকরণ বা একটা এই বিষয় নিয়ে আপনারা আতঙ্ক অযথা করবেন না বা এই গরমে দাবদাহে আমরা কিরম ভাবে থাকবো, উনি একটা গাইডলাইন দিয়েছেন, সেটা যদি বলেন আমি একটু শোনাতে।
হ্যাঁ নিশ্চয়ই।
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অনির্বাণ রায়, উনি একটা মন্তব্য দিয়েছেন, আমি সেটা শোনাচ্ছি।
আজকে তো সেন্টিগ্রেড যাচ্ছে হচ্ছে 30 ডিগ্রি, পশ্চিমবাংলায় যেটা আমাদের এখানে হয়, আমাদের যত না গরম হয় তার চেয়ে বেশি ঘাম এবং হিউমিডিটি, যার জন্য এত ঘাম হয় এবং শরীর থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের খুব কষ্ট হয় এবং আমাদের কমফোর্ট লেভেলটা ভীষণ নিচে থাকে। তো এই গরমের সময় যেটা আমরা ডাক্তার হিসেবে বলবো, এক নম্বর হচ্ছে ডাইরেক্ট হিটের মধ্যে না যাওয়া, যতটা দরকার না পড়লে না বেরোনো, এবং এখানে কিন্তু অতটা কাভার করবার সুবিধা নেই আমাদের, যেহেতু ঘাম হয় প্রচুর। যেটা বলবো সেটা হচ্ছে যে বারে বারে ইলেকট্রোলাইট খাওয়া, একটু নুন চিনির জল, একটু লেবু দিয়ে এইসব খাওয়া, এবং আরেকটা জিনিস বারবার বারণ করবো, সেটা হচ্ছে কাঁটা ফল খেতে বারণ করবো। রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় যে কোনো রকম খাবার তা কিন্তু এই সময় চলবে না। আর উপাশে যেটা জিজ্ঞেস করেছো সেটা হচ্ছে তোমার নিপা ভাইরাস এবং টেরেন্টুলা। এখানে তোমাকে বলি যে ডেফিনেটলি নিপা ভাইরাস ইনফেকশন একটা খুব মারাত্মক ইনফেকশন, যেহেতু আমাদের সাপোর্টিভ থেরাপি ছাড়া খুব একটা কিছু করার নেই, কিন্তু যদি তুমি ইনসিডেন্স দেখো যতটা না ঘটনা ঘটছে তার থেকে আমরা ভয় পাচ্ছি বেশি। এবং টেরেন্টুলা সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রেও একই কথা বলবো যে অযথা কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এবং ডেফিনেটলি এই সময় ভাইরাল ইনফেকশন বেশি হতে পারে, তার জন্য যা যা প্রিকশনস নেওয়া, কোনো কাউর কাশি সর্দি হলে মুখ ঢেকে কাশা এবং মাস্ক টাস্ক ইউজ করা, প্রাইভেট প্লেসে গেলে সেগুলো করা যেতে পারে, এছাড়া কিন্তু বেশি কিছু বলার নেই, কিন্তু ঘাবড়াবার কিছু নেই।
পরমাশিস ঘোষ রায়, অনেক ধন্যবাদ, আমরা ডক্টর অনির্বাণ রায়ের সতর্কীকরণ উপদেশগুলো শুনলাম। আশা করি আমাদের শ্রোতারা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, তারা গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এই সব ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। পরমাশিস ঘোষ রায়, পশ্চিমবঙ্গে অত্যন্ত তাপদাহ চলছে এবং সেই সঙ্গে ভারতবর্ষের অন্যান্য এলাকাতেও অসহ্য রকমের গরম পড়েছে। কোনো মৃত্যুর ঘটনা বা প্রাণনাশের ঘটনা ঘটেছে কি এই গরমের কারণে?
গরমের কারণে না ঘটলেও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় খুব মারাত্মক ঝড় হয়েছে। ইতিমধ্যে লাস্ট এক সপ্তাহে 45 জন মারা গেছে, কিন্তু আমরা সেই ঝড়কে আশা করছি না আমাদের রাজ্যের জন্য। আমরা চাইছি অন্তত বৃষ্টিটা আসুক। সাধারণ মানুষের একটাই বক্তব্য, এখান থেকে বাঁচার ক্ষেত্রে আমরা যেমন প্রাণে বাঁচব, আমাদের কৃষিও কিন্তু বাঁচবে। মাঠ পুরো ফেটে গেছে, জল নেই, চাষে ব্যাহত হচ্ছে। তো এই জায়গায় মানুষের প্রতিক্রিয়া বলতে প্রতিক্রিয়া দেওয়ার মতো তাদের ভাষাও নেই, শুধুমাত্র বৃষ্টি নামুক।
আমরাও আশা করি যে বৃষ্টি নামুক, সবার মনে শান্তি আসুক এবং সবাই একটু হলেও আরাম হোক সবার, সেটাই আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ পরমাশিস ঘোষ রায়।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, উপস্থাপনা করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আপনাদের জন্য দুটি বিষয় তুলে ধরব। সৌদি আরবে আগামী মাসে মহিলারা গাড়ি চালাতে পারবেন তার প্রস্তুতি, এবং সিলিকন ভ্যালিতে 3 আফগান মহিলার কথা যারা বিজ্ঞান বিষয়ক পেশায় সাফল্য অর্জন করেছেন। কিছুদিনের মধ্যেই সৌদি আরবে মহিলারা বৈধভাবে গাড়ি চালাতে পারবেন, তাই সে দেশে মহিলারা গাড়ি চালানো শিখছেন, অনেকে গাড়ি কিনেও ফেলেছেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মারিয়ামা দিয়াও তার রিপোর্টে জানিয়েছেন, গাড়ির এক প্রদর্শনীতে মহিলারা গাড়ি চালানোর প্রস্তুতিতে গাড়ি দেখছিলেন, সিমুলেটরে সেই অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছিলেন। ওই প্রদর্শনীর আয়োজন করা হয় বিশেষভাবে নতুন গাড়ি চালকদের জন্য। সৌদি মহিলা নসরিম সুলাইমান নতুন চালক হতে যাচ্ছেন। তিনি বললেন,
I am so happy and I want to have a look at the cars, their models, what suits me exactly, the price.
আমার খুব ভালো লাগছে, আমি বিভিন্ন গাড়ি দেখতে চাই, বিভিন্ন মডেল, কোন গাড়িটা আমার জন্য সবচাইতে ভালো হবে, দাম কি রকম, কি কি অপশন আছে সেটাই দেখতে চাই। গাড়ি চালানোর অভিজ্ঞতাটা কি রকম তা দেখার জন্য বহু মহিলা গাড়ির সিমুলেটরে চড়ে দেখেন। রিয়াদে বসবাস করেন জর্ডানের এক মহিলা আলানুদ আয়াদ। তিনি বললেন,
I was very pleased with the decision to allow women to drive. I already bought my car.
Man astasmin ijaza dodan ba ronidegi
zaron bisor. Mohilader gari chalanor onumodon dewa siddhante ami shotti khub anondito. Ami gari kine felechi. Tara amader shobuj shonge deyar shonge shonge ami gari chalano shuru korbo. Ek Saudi mohila bollen, mohilader cholacholer shubider jonno তাদের নিজেদের পরিবহনের ব্যবস্থা থাকবে, সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। সৌদি মহিলা নুরা বললেন,
It's a nice step for the Saudi people and especially for the Saudi woman to be self-dependent.
این یک قدم خوب برای مردم عربستان و به خصوص برای زن عرب است.
سعودی جانگانه جنو بیشش کره سعودی محیله در شانیر بار هاور جنو ایتا خوبی بھالو اکتا پادکیب. তাদের এখন কাজ শেষ করার পর আরেকজনের ওপর, যেমন ড্রাইভার বা ভাই বা বাবা, তাদের ওপর নির্ভর করতে হবে না। প্রদর্শনীর পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষকরাও সেখানে ছিলেন, গাড়ি চালকদের জন্য রাস্তার নিয়মকানুনের ব্যাপারে প্রাথমিক ক্লাস দেওয়ার জন্য। সৌদি এক নার্স, নাম তার হালা, তিনি বললেন,
And على فكرة قدمت لسه يمكن قبل
I'm so happy and by the way I applied for the driver's license I felt like I
had made
আমি খুব খুশি আর হ্যাঁ আমি ড্রাইভারস লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছি আমার মনে হয়েছে আমি কিছু একটা অর্জন করেছি পেছনের সিটে বসা মেয়েটিকে যদিও বেশ শান্ত দেখাচ্ছিল মনে হচ্ছে সামনে ড্রাইভার সিটে বসে গাড়ি চালানোর যে শিহরণ তা অনুভব করার জন্য সে আর অপেক্ষা করতে পারছে না লামা আল সাবার গাড়ি চালানো শিখছেন তিনি বললেন
I swear by God it's an amazing feeling but the most important thing is that you have the courage not to be afraid of anything
কসম খেয়ে বলছি এটা একটা অদ্ভুত অনুভূতি কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার সাহস থাকতে হবে এবং কোনো কিছুতে ভয় পাবেন না আমার খুব আনন্দ হচ্ছে গত সেপ্টেম্বর মাসে বাদশাহ সালমান ফরমান জারি করেন যে জুন মাসের মধ্যে মহিলাদের গাড়ি চালানোর ওপর যে নিষেধাজ্ঞা আছে তা প্রত্যাহার করা হবে বলা হচ্ছে এর ফলে সৌদি আরবে আরও প্রায় 90 লক্ষ ড্রাইভার যোগ হবে তাছাড়া বার্ষিক গাড়ি বিক্রি বেড়ে যাবে 20%। বহু অভিবাসীর জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সুযোগ ও সম্ভাবনার একটি দেশ তবে অনেকে যারা আমেরিকায় আসেন তারা বাধা বিপত্তিরও সম্মুখীন হন তবে অভিবাসী যারা মহিলা তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো আরও বড় হয়ে দেখা দেয় যখন তারা পুরুষ প্রধান পেশা স্টেম ক্ষেত্রে সফল হতে চেষ্টা করেন স্টেম হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ ভয়েস অফ আমেরিকার জিলা নুরি সম্প্রতি সিলিকন ভ্যালিতে যান এবং 3 আফগান মহিলার সঙ্গে কথা বলেন 3 মহিলা এটাই প্রমাণ করেন যে ইচ্ছে থাকলেই উপায় হয় সোফিয়া মাহফুজ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পাকিস্তানে এক শরণার্থী শিবিরে যান 7 বছর বয়সে সোফিয়া তার পরিবারের সঙ্গে লন্ডনে যান তার বাবা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেই ছোট্ট বয়সেই বাবার কাছ থেকেই বিজ্ঞানের বিষয়ে তার আগ্রহ জন্মে আর আজ সিলিকন ভ্যালিতে তিনি একজন সফল উদ্যোক্তা সোফিয়া মাহফুজ বললেন
They cannot put together this picture of this girl who is a refugee to being this entrepreneur in Silicon Valley. And so it's interesting the change in impression they get.
অনেকে বুঝতে পারে না একটি মেয়ে যে শরণার্থী সে এখন কিভাবে সিলিকন ভ্যালিতে প্রযুক্তি ক্ষেত্রে একজন উদ্যোক্তা হলেন। আমি যখন তাদের বলি আমি আফগান, তখন তাদের পরিবর্তনটা লক্ষণীয়। সোফিয়া একানন, সেরা দ্য কিক একই ধরনের যাত্রা করেন কাবুল থেকে সান ফ্রান্সিসকোতে। সেখানে তিনি একটি শীর্ষ ডেটা সিকিউরিটি ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। পুরুষ প্রধান সাইবার সিকিউরিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সেরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন, কিন্তু তিনি সব বাধায় কাটিয়ে ওঠেন। সেরা দাকিক বললেন,
Obviously, whatever you do, you face challenges. Otherwise, it's not worthwhile, right? For me, as a software engineer, I have had a lot of challenges, obviously, including things that wasn't...
আপনি যা কিছুই করবেন, আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রযুক্তি শিল্পে আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, যার মধ্যে কিছু ঘটনা ছিল কর্মক্ষেত্রে মহিলাদের জন্য যা কাম্য নয়। কিন্তু সেসব থেকে আমি সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করেছি তা হচ্ছে, আপনি যা চান তা অর্জন করা থেকে কেউ যেন আপনাকে বাধা দিতে না পারে। মাইরা নওয়াবি একই মত পোষণ করেন। ক্যালিফোর্নিয়ার পেলো অ্যালটোতে লকিড মার্টিনের অ্যাডভান্স টেকনোলজি সেন্টারে বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের একটি টিমে আছেন মাইরা নওয়াবি। সাবেক আফগান শরণার্থী মাইরা নতুন স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করেন। এছাড়াও অন্য মহিলাদের অনুপ্রাণিত করার জন্য ও উৎসাহ দেওয়ার জন্য তিনি পুরস্কারে ভূষিত হন। স্যাটেলাইট ইঞ্জিনিয়ার মাইরা নওয়াবি বললেন,
One of them was the Silicon Valley Business Journal, Women of Influence, and that was, they selected 100 women from Silicon Valley who were doing great work in their companies as well as what they were doing outside of their companies.
Silicon Valley Business Journal, Silicon Valley-র 100 মহিলা যারা খুবই ভালো কাজ করছেন তাদের কোম্পানিতে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। পুরস্কারটি হচ্ছে Women of Influence। এই তিন আফগান মহিলা সক্রিয়ভাবে অন্যান্য মহিলাদের উৎসাহ দিচ্ছেন ও অনুপ্রাণিত করছেন কিভাবে সাফল্যের সঙ্গে বিজ্ঞান বিষয়ক পেশাগুলোতে তারা উন্নতি সাধন করতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেরা দাকিক বললেন,
I am very proud of that because I feel like women needs to be represented more in technology.
আমি গর্বিত কারণ আমি মনে করি প্রযুক্তি ক্ষেত্রে আরো মেয়েদের থাকা উচিত। সোফিয়া মাহফুজ, সেরা দাকিক এবং মাইরা নওয়াবি তিন আফগান মহিলাই মনে করেন এটা তাদের দায়িত্ব যে তারা অভিবাসী হিসেবে এবং নারী হিসেবে যা শিখেছে এবং যে অভিজ্ঞতা অর্জন করেছে তা অন্যান্যদের সঙ্গে শেয়ার করা এবং মহিলাদের উৎসাহ দেয়া।
আপনারা কি জানেন যে যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের উদ্বোধনী ভাষণ ছিল মাত্র 135টি শব্দ দিয়ে তৈরি? এর আসল কারণ ছিল কিন্তু তার কৃত্রিম অর্থাৎ নকল দাঁত, যেটা পরে ওনার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ম্যাক্সিম মস্কালকভ মানুষের দাঁত নিয়ে নানা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন ন্যাশনাল ডেন্টিস্ট্রি মিউজিয়ামে এবং তারই উপর ভিত্তি করে লেখা প্রতিবেদনটির বাংলা রূপান্তর আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বাল্টিমোরে অবস্থিত ন্যাশনাল ডেন্টিস্ট্রি মিউজিয়ামে 40,000-এরও বেশি নানা ধরনের হস্তশিল্পের প্রদর্শন রয়েছে। এই জাদুঘরটিকে বিশ্বের বৃহত্তম দাঁতের সংগ্রহশালাগুলির মধ্যে অন্যতম বলে চিহ্নিত করা হয়েছে। একটি টর্চার চেম্বার অর্থাৎ নির্যাতন চেম্বারে বিভিন্ন ধরনের ব্যবহৃত যন্ত্রপাতি থেকে শুরু করে পশুর দাঁত দিয়ে তৈরি করা ডেন্চার্স অর্থাৎ কৃত্রিম দাঁত সমস্ত কিছুই পাওয়া যাবে এই জাদুঘরে। এ বিষয়ে ন্যাশনাল মিউজিয়াম অফ ডেন্টিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েট প্যাট্রিক কাটার বলেন যে,
Some of the older toothbrushes that were actually made out of animal bone, these ones were carved from a calf. leg with some boar hair.
Dini bolen je amader ekhane je onek purono dat majar jonno brush guli royeche sheguli sadharonoto poshur har guli theke toiri kora hoyeche ekti bachurer pa theke ebong bonno shukor gulir chul theke niyeo toiri kora hoyeche ei sob charao ei jadughore je sob jinish royeche sheguli shottikar orthe oddityo udaharon shorup bola jay je rani victoriar danto chikitsok চিকিৎসার জন্য যে উপকরণগুলি ব্যবহার করেছিলেন সেগুলি সোনা এবং মুক্তো দিয়ে তৈরি ছিল তবে হাস্যময়ী রানীর মুখ দেখে এটুকু পরিষ্কার যে তার দন্ত চিকিৎসক যথেষ্ট ভালো চিকিৎসাই করেছিলেন তবে মানুষের মুখে সুন্দর হাসি দিয়েই একজন উত্তম দন্ত চিকিৎসককে বিবেচনা করা সম্ভব নয় মধ্যযুগের জাপানিজ অ্যাস্ট্রোনটেরা এক বিশেষ ধরনের পালিশের সাহায্যে তাদের দাঁতের রং কালো করে নিতেন কিছু আফ্রিকান উপজাতি তাদের মুখের সামনে দাঁত তুলে নেওয়াটাকেই তাদের ফ্যাশনের একটা বিশেষ অঙ্গ বলে মনে করতেন অস্ট্রেলিয়ান আদিবাসীরা তাদের দাঁতে শান দিয়ে ধার দিতেন এবং মায়ান নামক আদিবাসীরা দাঁতে ছিদ্র করে তাতে নানান ধরনের পাথর খচিত অলংকার দিয়ে ভূষিত হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সারা জীবন তার দাঁতের যন্ত্রণায় ভুগেছিলেন এবং তিনি যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন তখন কিন্তু তিনি কাঠের দাঁত ব্যবহার করতে শুরু করে দিয়েছেন তবে এই যে কাঠের দাঁতের গল্প সেটা কিন্তু প্রচলিত বিশ্বাস হলেও সত্যি নয় জর্জ ওয়াশিংটনের বাঁধানো দাঁতগুলির কোনোটাই কাঠের তৈরি ছিল না জর্জ ওয়াশিংটন যখন আমেরিকার রাষ্ট্রপতি হন তখন কিন্তু তার সমস্ত আসল দাঁতই পড়ে গেছে এই নকল দাঁত নিয়ে কথা বলাও তার পক্ষে ছিল খুবই দুঃসাধ্য এবং এই কারণেই বলা যায় যে তার উদ্বোধনী ভাষণ ছিল মাত্র 135টি শব্দ দিয়ে তৈরি করা রাষ্ট্রপতির দন্ত চিকিৎসক পেশায় একজন সামরিক বাহিনীর মানুষ হলেও দন্ত চিকিৎসার ক্ষেত্রে তিনি অনেক কাজকর্ম করেছিলেন ন্যাশনাল মিউজিয়াম অব ডেন্টিস্ট্রির সহযোগী গবেষক প্যাট্রিক কাটার বলেন যে
an early idea of what a dentist's office would have looked like, but most of the time a dentist would have actually just been a traveling dentist. So he would have went from town square to town square performing
আমরা এই জাদুঘরটিতে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি তা হলো গিয়ে একজন দন্ত চিকিৎসকের অফিসটা কিরকম দেখতে হওয়া উচিত তার সম্বন্ধে একটা সম্যক ধারণা করা তবে বেশিরভাগ সময়ই একজন দন্ত চিকিৎসককে প্রধানত ঘুরে ঘুরে এক শহরের কেন্দ্রবিন্দু থেকে আরেক শহরে যেতে হয় এবং তাদের রোগীদের তারা এইভাবেই দেখেন এমনকি অনেক সময় জনসমক্ষে রোগীর দাঁতের চিকিৎসাও করতে হয় দাঁত তুলে দিতে হয় ইত্যাদি শেষ অবধি অর্থাৎ অ্যানেস্থেশিয়া আবিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু চিকিৎসাশাস্ত্রে দন্ত চিকিৎসা যথেষ্ট যন্ত্রণাদায়ক ছিল
নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি বিশেষ কর্মসংস্থান মেলায় কেন্দ্রীয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্ক পুলিশ বিভাগ ও এফবিআই শহরের মুসলিম তরুণদের সাথে মিলিত হয়েছিল সেখানে এই সংস্থাগুলো যুবকদের নানা ধরনের চাকরির সুযোগ সম্পর্কে অবহিত করেছে এই আয়োজন নিউ ইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক অনশুমান আপটে অনুষ্ঠানটির গুরুত্ব নিয়ে কথা বলেছেন আয়োজক এবং অনুষ্ঠানের আগতদের সাথে এ নিয়ে করা প্রতিবেদনটির বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছেন সবুজ
নিউ ইয়র্কের ব্রুকলিনের কিংসবোরো কমিউনিটি কলেজে এ মাসের শুরুর দিকে মুসলিম তরুণ তরুণীদের জন্য বিশেষ কর্মসংস্থান দিবস পালিত হয়েছে এতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থায় কি ধরনের চাকরির সুযোগ আছে তা দেখবার একটা সুযোগ পেয়েছে মুসলমান ছেলে মেয়ে ও তাদের অভিভাবকরা স্বল্প আয়ের এশিয়ান এবং মুসলিম অভিবাসী পরিবার যারা নিউ ইয়র্কে বসবাস করে তাদের জন্যই অলাভজনক প্রতিষ্ঠান কাউন্সিল ফর পিপলস অর্গানাইজেশন অনুষ্ঠানটির আয়োজন করেছিল কাউন্সিল ফর পিপলস অর্গানাইজেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রিজভি বলছিলেন
ইয়ে ওয়াহিদ প্রোগ্রাম জিসকে আন্ডার সারি সিটি স্টেট ফেডারেল এজেন্সি আতি হ্যায় অর ছোটে সে লেকে
এটা এমন একটা অনুষ্ঠান যেখানে নগর রাজ্য কেন্দ্রীয় সরকারের নানান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিল যেমন নিউ ইয়র্ক পুলিশ এফবিআই সিক্রেট সার্ভিসের প্রতিনিধি তারা তাদের কাজ সম্পর্কে তরুণদের জানাতে চায় আমরাও একই সাথে আপনাদের সন্তানরা যাতে এদের সাথে যুক্ত হয় সেটা চাই কোন ধরনের সংশয় ছাড়াই যাতে করে তারা জানতে পারে কোন সংস্থার সাথে তারা কাজ করতে পারবে। অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো বিভিন্ন ধরনের চাকরির সুযোগ খবরাখবর বিস্তারিত তুলে ধরেছে। বিস্ফোরক অস্ত্র মাদক তামাক নিয়ন্ত্রণ ব্যুরোর ম্যাথিং ফ্লেমিং বলেন,
Events like this allow us to get our mission out there to educate the youth and the college age people to what ATF is all about.
ম্যাথিউ ফ্লেমিং বলছিলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা কলেজগামী তরুণদের সামনে তুলে ধরতে পারি ATF সংস্থার কার্যক্রম, বর্ণনা করতে পারি কিভাবে আমরা জনসাধারণকে নিরাপত্তা প্রদান করে থাকি।
US Coast Guard-এর লেফটেন্যান্ট জেনারেল জন আওয়ার বলেন,
I'm here to, you know, for community outreach for the youth of New York City and to promote the Coast Guard in areas that normally wouldn't
New York শহরের তরুণদের কাছে কোস্ট গার্ডের কাজের ধরন সম্পর্কে ধারণা দিতে এসেছি যা সাধারণভাবে তেমন করে জানা যায় না। এই ক্যারিয়ার ফেয়ারে আসা কারো কারো কাছে দিনটি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে কাজ করবার যে অভাবনীয় সুযোগ রয়েছে তা জানবার প্রথম অভিজ্ঞতা। এদেরই একজন কলেজ ছাত্রী আমিনা ইব্রাহিম বলছিলেন,
আমিনা বলেন, আমি বুঝতে পারলাম তারা সবাইকে জানাতে চায় যে তারা পেশাগত কাজে কি কি করে থাকে। যেমন ধরুন, আমি একজন হিজাব পরিহিত মুসলিম মেয়ে, আমিও এই সব পেশায় যুক্ত হতে পারি, কোনো ধরনের প্রতিবন্ধক ছাড়াই, এটা জানা সত্যি আমার কাছে খুবই সহায়ক।
আরেকজন ছাত্র আব্দুল্লাহ রশিদ বলছিলেন,
I like competition aur in sab mein competition hai aur ye mujhe chahiye is wajah se main government agencies ko join karna chahunga.
আমি প্রতিযোগিতামূলক কাজগুলো পছন্দ করি আর এই কারণেই আমি এই সংস্থার সাথে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী। আয়োজকরা আশা করছে এই ধরনের উদ্যোগ মুসলিম সম্প্রদায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেতুবন্ধ তৈরি করতে সহায়তা করবে। কাউন্সিল অফ পিপলস অর্গানাইজেশনের নির্বাহী মোহাম্মদ রিজভি বলেন,
নয়া মুসলমান পাকিস্তানি আগর আবি ভর্তি হুয়া তো ও বাতা দেতা হ্যায় কি আগর কিসি নে সলওয়ার পেহনি হুই হ্যায়।
মোহাম্মদ রিজভি বলছিলেন, যখন এই সব সংস্থাগুলো আমাদের তরুণদের তাদের কাজে যুক্ত করে, তারাও কিছু অনুধাবন করতে পারে। তারা আসলে কি বুঝতে পারে? ঐতিহ্যবাহী লম্বা পায়জামা পরা একজন মানেই যে কোনো উগ্রবাদী অথবা জঙ্গিবাদী নয়, একজন সদ্য নিয়োগ দেওয়া পাকিস্তানি অথবা মুসলমানদের কাছ থেকে এই বার্তাই তারা পায়। এ ধরনের পোশাক কেবল প্রার্থনারই একটি অংশ। এভাবেই ধীরে ধীরে সংস্থাগুলি আমাদের বিশ্বাস সম্পর্কে ধারণা পাচ্ছে।
কাউন্সিল অফ পিপলস অর্গানাইজেশন 2011 সাল থেকে কেরিয়ার ডে পালন করে আসছে। এবছর 1000-এরও বেশি ছেলে মেয়েতে অংশগ্রহণ করেছে। তারা আশা করছে আগামী বছর আরও বেশি সংখ্যক তরুণ তরুণী এতে অংশ নেবে।
কর্মসংস্থান মেলা নিয়ে প্রতিবেদনটি শোনাচ্ছিলেন শাহাদাত হোসেন সবুজ এবং জয়তী দাশগুপ্ত। এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
আজকে খেলার খবরের প্রথমেই আছে ফুটবলের খবর। মাত্র 5 দিন আগে রিয়াল মাদ্রিদ জয় করেছিল চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা, আর সেই রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান পদত্যাগের ঘোষণা দিলেন। ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছেন যে এই ক্লাব তিনি ভালোবাসেন, কিন্তু এই ক্লাবের প্রয়োজন একটি ভিন্ন কণ্ঠস্বর, সবকিছুরই পরিবর্তন হয়। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। 5 দিন আগে রিয়াল মাদ্রিদ আনন্দে আত্মহারা হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা হাতে নিয়ে, আর আজকে জিনেদিন জিদান তার পদত্যাগের ঘোষণা দিলেন। এ বিষয়ে কথা বলবো ঢাকায় সাংবাদিক দিলু খন্দকারের সাথে। দিলু খন্দকার, আপনি কি আশ্চর্য হয়েছেন?
হ্যাঁ, অনেকটা অবাক করার মতোই ঘটনা, তবে জিদানের পক্ষে এটাই সম্ভব যিনি শীর্ষে থেকেই সরে যেতে অভ্যস্ত। যেমন 98 ফ্রান্স যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কেউ ভাবেনি জিনেদিন জিদান নামের এক তারকার অভ্যুত্থান হবে, কিন্তু সেই আসরে গিয়ে আমরা কিন্তু দেখেছিলাম এক অসাধারণ প্রতিভার সন্ধান পেয়েছে ফ্রান্স। মিশেল প্লাতিনিরা যা পারেননি, জিদান বিশ্বকাপ এনে দিয়েছিলেন ফ্রান্সকে। সেই থেকেই কিন্তু তিনি ফ্রান্সের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হয়েছিলেন। পরের আসরেই কিন্তু ফ্রান্স শুরুতেই হোঁচট খেয়েছিল 2002 বিশ্বকাপে, কিন্তু 2006 বিশ্বকাপে ওই দিনের দিন জিদানের একক নৈপুণ্যে ফ্রান্স আবার ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনালে যদি মাতারাজ্জিকে ওই ধূসটা না মেরে তিনি লাল কার্ড মাথায় নিয়ে মাঠ না ছাড়তেন, তাহলে হয়তো আরো একটি শিরোপা হাত জয় করেই ফ্রান্স এবার বিশ্ব অভিযান শেষ করতে পারত। সেই দিনে দিন বিদান তারপরে কিন্তু আর খেলেননি, সারা দুনিয়ার ক্লাবগুলো তাকে 2006 বিশ্বকাপ ফাইনালের পরেও দলে টানতে চেয়েছিল, কিন্তু তিনি সেই মোহ সেই মায়া ত্যাগ করে সরে দাঁড়িয়েছিলেন ফুটবল থেকে। আবার হঠাৎ করেই তিনি রাফায়েল বেনিতেজকে যখন বাদ দিয়ে দিল অফর্মের জন্য রিয়াল মাদ্রিদ, তখন কিন্তু একদম অপ্রত্যাশিতভাবে রিয়াল মাদ্রিদ দুনিয়ার সেরা ক্লাবে কোচ হয়ে এসেছিলেন জিনেদিন জিদান, এবং দায়িত্ব নিয়েই কিন্তু তিনি বলেছিলেন এটা তার কাছে একটা চ্যালেঞ্জ, কারণ গ্যালাকটিকো যাদেরকে বলা হয় ফুটবল দুনিয়ার সেরা তারকাদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ, তার সেই নরবরের অবস্থায় দায়িত্ব নেওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এবং তিনি সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছেন এটা জোর দিয়েই বলা যায়, কারণ টানা তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এর গৌরব কিন্তু অন্য কোনো কোচের নেই, সেটা জিদান করে দেখিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। যদি মাঝে দু বছর আড়াই বছরের তার এই দায়িত্ব পালনের সময় একটি লীগ শিরোপা জয় করেছেন, নটি ট্রফি জয় করেছেন, এবং হঠাৎ করেই কিন্তু কাউকে কোনো কিছু না বলেই তিনি সরে দাঁড়িয়েছেন এবং খুব একটা অদ্ভুত কথা বলেছেন সংবাদ সম্মেলনে, সবকিছু বদলে যায় এটাই নীতি, ক্লাবের জয়ের ধারা ধরে রাখতে পরিবর্তনের বিকল্প নেই, তাই আমার এই পদ থেকে সিদ্ধান্ত, তাছাড়া আমার এখানে আর দেওয়ার কিছুই নেই। তার মানে এই নয় রিয়ালের প্রতি আমার ভালোবাসাটা কমে গেছে, কারণ সত্যি কথা বলতে কি পরপর তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে দেওয়ার পর ক্লাবকে দেওয়ার আর কি বা থাকতে পারে, অন্তত জিদানের সেটাই মনে করেছেন এবং ক্লাবে তারকা ফুটবলার সিনিয়র ফুটবলারদের সাথে তার মনিমনা হচ্ছিল না, এটা কিন্তু প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে এসেছিল। তারপরে খুব মৃদু ভাষী জিদান কিন্তু কথাগুলি প্রচারের আলোয় আসতে দেননি, তিনি তার নিজের পরিকল্পনায় নিজের ছক কষে একের পর এক দল পরিচালনা করেছেন, একের পর এক ট্রফি জয় করেছেন, সবাই কিন্তু অবাক জিদানের এই হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে।
আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে বিশ্বকাপ ফুটবল রাশিয়াতে শুরু হতে যাচ্ছে, আপনিও যাচ্ছেন সেখানে খেলা দেখতে, বিশ্বকাপ ফুটবলে শেষ বড় খবর কি আছে?
নিজের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট তিনি কিন্তু মেসির সাথে দেখা করার জন্য আর্জেন্টিনার ফুটবল সেন্টারে হাজির হয়েছিলেন, এবং মাউরিসিও মাকরি তিনি কিন্তু মেসির সাথে আলিঙ্গন করে তাকে দুনিয়ার সেরা ফুটবলার নামে অভিহিত করে বলেছেন আমাদের দলে বিশ্বের সেরা ফুটবলার আছে, স্বভাবতই আমরা সাফল্যের আশা করতে পারি। মেসিও কিন্তু প্রতিদানে বলেছেন যে প্রেসিডেন্ট আপনি যতটা আশা করছেন আমরা মাঠে নেমে চেষ্টা করব আমাদের সেরা খেলাটা মেলে ধরতে, আর্জেন্টিনাকে আমরা সবার উপরে রাখতে চাই, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এই বলে তিনি এই খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যদিকে ফ্রান্স আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া তাদের প্রেসিডেন্টও কিন্তু ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন, স্বভাবতই যে নাইজেরিয়া আর আর্জেন্টিনা প্রায়বারই তারা একই গ্রুপে থাকে, এবারও হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওদিকে আবার নেইমার কিন্তু প্র্যাকটিসে ফিরেছেন, এটা হলো ব্রাজিল সাপোর্টারদের জন্য একটা বড় আশার সংবাদ যে দীর্ঘদিন পর তিনি মাঠে ফিরলেন, এবং শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে চার মাসের বিরতি কাটাতে চান তিনি। এদিকে মিশর একটা সুখবর দিয়েছেন মিশরের ফুটবল ফেডারেশন, তাদের সর্বকালের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ তিনি খেলতে পারবেন, তার হাতের অবস্থাটা ক্রমেই উন্নতির দিকে, এবং মিশরীয় যে ডাক্তার তিনি দলের সাথে যোগ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা যাচ্ছে যে মিশরের হয়ে সালাহ এবারে বিশ্বকাপটা খেলতে পারবেন।
দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
দর্শক শ্রোতা, আজকে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমাদের সঙ্গে আছেন। আজকের যে রিপোর্টটি আমরা শুনলাম পরমাশিসের কাছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রচন্ড গরম পড়েছে কলকাতা এবং বাংলাদেশ সব জায়গাতেই প্রচন্ড গরম পড়েছে আশা করছি, আর তার মধ্যে এখন রোজা চলছে, আপনারা সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন। এবং আরেকটি জিনিস যেটি জানতাম এবং ডাক্তাররাও বলে থাকেন যে ওরসালাইন খাওয়ার বিষয়টি, ওরসালাইন যে শুধু অসুস্থতার সময় যে খেতে হয় তা শুধু নয়, শরীরের লবণাক্ততা কমে যাওয়ার ফলে কিন্তু অনেকেই কিন্তু এই ওরসালাইন খেয়ে থাকেন। আশা করব আপনারা আপনাদের নিজেদের খেয়াল করবেন। এবং এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডানহাত বলে পরিচিত কিম ইয়ং চলের সঙ্গে আগামী মাসে দুদেশের নেতার বৈঠক নিয়ে আরও আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে পম্পেও এবং কিম ইয়ং চলের মধ্যকার আলোচনা ভালোই চলছে এবং তিনি আশা করেন যে সিঙ্গাপুরে কিম জং উনের নির্ধারিত বৈঠক 12 জুন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট বলেন তিনি আশা করছেন শুক্রবার উত্তর কোরিয়ার এই প্রতিনিধি দল ওয়াশিংটনে এসে তাঁকে কিম জং উনের লেখা চিঠি হস্তান্তরিত করবেন। ট্রাম্প আজ বলেন তিনি জানতে আগ্রহী যে এই চিঠিতে ঠিক কি লেখা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে তিনি রাশিয়ার বিষয়ে তদন্তের কারণে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেননি। তবে এর আগে বিবৃতিগুলোতে বলা হয়েছিল যে তাঁকে বরখাস্ত করার কারণই হচ্ছে ওই তদন্ত। আজ এক টুইটারে ট্রাম্প বলেন যে তিনি রাশিয়ার কারণে জেমস কমিকে চাকরিচ্যুত করেননি, তিনি কমির বরখাস্তের ব্যাপারে তাঁর কথায় মিথ্যে কাহিনী প্রচার করার জন্য মূলধারার দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যমকে দোষারোপ করেন। গত বছর NBC টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য বলেছিলেন যখন তিনি কমিকে বরখাস্ত করেন রাশিয়া সম্পর্কিত তদন্তটাই তাঁর মনের ভেতর ছিল। ট্রাম্প বলেছিলেন রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি বানানো গল্প, ডেমোক্রেটরা নির্বাচন হেরে গিয়ে এটাকে একটা অজুহাত হিসেবেই তুলে ধরছে। পাকিস্তান সম্প্রতি জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের টান টান সম্পর্কের বিষয়ে তারা নতুন করে মূল্যায়ন করছে। এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা সরবরাহ পথটি পাকিস্তান বন্ধ করে দিতে পারে। নেটো মিত্রগুলোর সঙ্গে আমেরিকান সৈন্যরা সেখানে পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। আন্তর্জাতিক বাহিনীগুলো পাকিস্তানের পথ ব্যবহার করে থাকে আফগানিস্তানে যুদ্ধরত সৈন্যদের বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন যে তাঁর সরকার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে আলাপ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই আলোচনা যদি সফল না হয় সেই ক্ষেত্রে আসাদ বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোকে পুনরুদ্ধার করতে তাঁর বাহিনী ব্যবহার করতে বাধ্য হবেন। সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আসাদ বলেন এই মুহূর্তে কুর্দি ও আরবদের যৌথ বাহিনীর দখলে থাকা উত্তর এবং পূর্ব সিরিয়া ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন তাদের উচিত হবে সিরিয়া থেকে চলে যাওয়া এবং সিরিয়ান সরকারকে তাদের দেশ মুক্ত করার দায়িত্ব পালন করতে দেওয়া। আন্তর্জাতিক রেড ক্রস গতকাল ঘোষণা করেছে যে তারা গাজায় চিকিৎসার প্রয়োজনে তাদের কথা প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং তারা চিকিৎসা সামগ্রী সরবরাহের সঙ্গে চিকিৎসা বিশেষজ্ঞদের এবং অস্ত্রোপচারকারীদের সেখানে পাঠাচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস বলেছে যে 6 মাসের জন্য তারা ত্রাণ সরবরাহ বাড়াচ্ছে, যার মধ্যে থাকছে 50 শয্যা বিশিষ্ট অস্ত্রোপচারের একটি ইউনিট যাতে করে বন্দুকের গুলিতে আহতদের অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা করা যায়। ইসরায়েল গাজা সীমান্তে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্চের শেষ থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 115 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এই শক্তি প্রয়োগের জন্য তারা সমালোচনারও সম্মুখীন হয়েছে। উত্তর কোরিয়ায় মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তারা কিম জং উন সরকারের দমননীতির অবসানের বাস্তব উপায়গুলো বিবেচনা করে দেখছেন। ঠিক যখন পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় সে দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটতে পারে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রেমকেস এবং ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.